আর এবার শুরু করছি আমাদের শ্রোতাদের সঙ্গে আলোচনার আলাপন। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং সীমান্তে যে শরণার্থীরা রয়েছেন, শরণার্থী শিবিরে যে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন, তাদের নিয়েই আমাদের আজকের আলোচনা। আর আমার সঙ্গে আলাপনে যোগ দিচ্ছেন সেলিম হোসেন। সেলিম,
ধন্যবাদ জোকাপা। আমি তো মিয়ানমারের এই যারা শরণার্থী উখিয়ার বিভিন্ন ক্যাম্পে রয়েছেন তাদের অবস্থা কিছুদিন আগে দেখে আসলাম, কিন্তু আজকে, তারপরে তো আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, কিন্তু আজকে এই বিশেষভাবে আলাপনে এই বিষয়টি নেওয়ার কারণ, আপনি জানেন যে গতকাল
সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে, কারণ মিয়ানমার বাংলাদেশ সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষ আরো সেনা মোতায়েন করছেন, অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছেন, যদিও মিয়ানমার কিন্তু বলছে যে তারা তাদের নিরাপত্তার জন্য করছে, যে বাংলাদেশ থেকে যেন কোন অনুপ্রবেশ না ঘটে। কিন্তু এটা খুব আশ্চর্য বক্তব্য, কারণ যারা চলে এসেছে মিয়ানমার থেকে তারা ক্ষতিগ্রস্ত, তারা ভিকটিম, তারা চলে গেছে, পালিয়ে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে, সেখান থেকে তারা ঢুকবে, তা আবার চলে যাবে মিয়ানমারে, কোনো আতঙ্কের সৃষ্টি করবে, বিপদের সৃষ্টি করবে।
তবে তবে এই বিষয়টি আজকে পতাকা বৈঠক হয়েছে, আমি এই জন্য যে কক্সবাজারের
সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে,
কক্সবাজারের যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সেখানকার প্রেসিডেন্ট এবং উনি বাংলা ভিশনের রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন ইতিমধ্যে যোগ দিয়েছেন, তাকে এই জন্যই নিয়েছি কারণ তিনি ওই পতাকা বৈঠকের খবর জানেন এবং ছিলেন সেখানে উপস্থিত। আমার মনে হয় যে এই উত্তেজনাটা বৃদ্ধি পাওয়ার পেছনে নোম্যানস ল্যান্ডে যে বিশাল একটি জনগোষ্ঠীর অবস্থান এখন রয়েছে, রোহিঙ্গা ওদের বিষয়টি মাথায় রেখেই বোধ হয় তারা নিরাপত্তা জোরদার করেছে। আমার মনে হয় মশিউর রহমানের কাছে শুনতে পারবো বিস্তারিত। এবং তার আগে বলে নেই, আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে সিনিয়র জার্নালিস্ট যোগ দিয়েছেন মনির হায়দার। মনির হায়দার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর মোর্শেদুর রহমান খোকন তো বললামই যোগ দিয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি মোর্শেদুর রহমান খোকন। আচ্ছা, আমরা কি,
হ্যাঁ, ওই আমরা কক্সবাজারে এই মুহূর্তে সীমান্তে যে পরিস্থিতি সেটাই শুনি।
আমাদেরকে একটু, আমাদের শ্রোতাদেরকে একটু জানাবেন মোর্শেদুর রহমান খোকন, কি অবস্থা আসলে এই উত্তেজনা যে গতকাল থেকে শুরু হয়েছে এবং বৈঠকের পর এখন কি অবস্থা চলছে, কি আলোচনা হলো?
না, মূলত বৈঠকটা হয়েছে ওই মিয়ানমারের উত্তেজনাকে ঘিরে।
আচ্ছা,
গতকাল থেকে যে এক মাস, এর আগে গত মাসে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছিল দুই দেশের মধ্যে। ফ্ল্যাগ মিটিং এর সিদ্ধান্ত ছিল জিরো লাইনের যেসব রোহিঙ্গারা অবস্থান করছে, ওই জিরো লাইনের রোহিঙ্গাদেরকে এক মাস থেকে ফেরান দেওয়ার কথা ছিল মিয়ানমারের। কিন্তু মিয়ানমার আমাদের বাংলাদেশের বিজেপি এই পরে সিদ্ধান্ত যারা রয়েছেন তারা এগুলি ফেরত দেওয়ার জন্য যখন প্রিপারেশন হচ্ছিল ওই 28 ফেব্রুয়ারি, ওই তখন থেকে তারা একটা প্রিপারেশন থেকে একটা উত্তেজনা তৈরি করলে হয়তো তারা মিয়ানমারে আটকে যেতে পারবে না এবং ফেরত নিবে না। এটাকে বেসিক্যালি এটাকে তারা এই বিষয়টাকে নিয়ে মিয়ানমার দুই দেশের সীমান্তে যে কক্সবাজারের বালুখালী এবং বুমডুমের টুমরু সীমান্তে পাড়িতে সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশের বর্ডারের কাছাকাছি এসে এই মিয়ানমারের সেনাবাহিনী অতিরিক্ত সৈন্যগুলো মোতায়েন করেছে এবং এই বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে একাধিক রাউন্ড তারা গুলি বর্ষণ করেছে বাংলাদেশকে লক্ষ্য করে। এবং ওই জিরো লাইনে, এই সময় জিরো লাইনে যেসব রোহিঙ্গা অবস্থান করছে তাদের মধ্যে একটা আতঙ্ক এবং ভয়ভীতি তৈরি করেছে। কারণে বাংলাদেশের এপারে যারা রয়েছে তারা স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কটা মূলত নিরসন করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ও বিজেপিদেরকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল। তো এসব বিষয় নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিয়ানমারে যে রাষ্ট্রদূত রয়েছে তাকে তলব করে এবং প্রতিবাদও জানানো হয়েছে। সেই প্রেক্ষিতে, প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে মিয়ানমারের পক্ষ থেকে একটা আহ্বান করা হয়েছে একটা ফ্ল্যাগ মিটিং এর জন্য। সেই ফ্ল্যাগ মিটিংটা আজকে দুপুর 3টায় বসেছে টুমরু সীমান্তে। তো ফ্ল্যাগ মিটিং এর মধ্যে দুই দেশের মধ্যে আমাদের বিজেপির পক্ষ থেকে তারা এই বিষয়টা কেন তারা মানে সীমান্ত আইন লঙ্ঘন করে সীমান্তের পাশে এসে কেন সেনাবাহিনী গুলা টহল দিচ্ছে এই বিষয়গুলো জানতে চাওয়া হলে তারা বলেছে না, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমরা মূলত এই অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমরা গুলি বর্ষণ করেছি, এটা তারা নির্বিঘ্ন স্বীকারও করে ফেলেছে অলরেডি।
আচ্ছা, তো আমাদের সাথে লাইনে বোধ হয় কোন শ্রোতা যোগ দিয়েছেন, আমরা তার কি বক্তব্য শুনে নি। সেলিম, হ্যালো। হ্যালো
হ্যালো, আমি মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যাঁ আপা, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। তো আব্দুল্লাহ, আপনি কি কিছু প্রশ্ন করতে চান?
আমি প্রশ্ন করতে চাচ্ছি, এটা যে একটা চুক্তি হলো, চুক্তি বাস্তবায়ন হলো না, তার মধ্যে সেনা মোতায়েন করা হলো, আর এর পরে কি রোহিঙ্গারা দেশে ফিরতে ইচ্ছুক হবে?
ব্যাপারে
বিস্তারিত আমরা খোকনের কাছে আরো জানবো, কারণ উনি প্রতিদিনই
সেখানে যাচ্ছেন।
মনির হায়দারের কাছে একটু মোহাম্মদ আব্দুল্লাহর প্রশ্নের
জবাবটা খোঁজা যাক।
হ্যাঁ, আপনি কি মনে করেন এখনকার অবস্থা নিয়ে?
ধন্যবাদ। আসলে এখানে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে মিয়ানমার সরকার বা মিয়ানমারের ক্ষমতায় যারা আছে, সামরিক বাহিনী এবং সিভিল সরকারের একটা মিলিত শক্তি, তারা এতটাই বেপরোয়া হয়েছে যে তারা দুনিয়ার কোনো কিছুকেই আত্মরক্ষা করছে না। জাতিসংঘ বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, বা যুক্তরাষ্ট্র বা অপরাপর শক্তি, যারা দীর্ঘদিন ধরে মিয়ানমার সরকারকে তাদের এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করবার জন্য নানাভাবে বলে আসছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে এমনটার প্রমাণ মিলছে না। এমনকি আমরা জানি যে যুক্তরাষ্ট্র এক ধরনের একটা খুব সীমিত পরিসরে নিষেধাজ্ঞা জারি করেছে এর আগে, তারপরে ইউরোপীয় ইউনিয়নও নানা ধরনের নিষেধাজ্ঞার করেছে এবং বিভিন্ন রকম চাপ প্রয়োগের একটা চেষ্টা দেখাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান যিনি জাইদ আল হোসেন, তিনি তো মানে নিয়মিত ভাবেই কথা বলে আসছেন। আমরা জানি যে গত সপ্তাহে তিনি খুব কড়া ভাষায় আবার ওইগুলো সমালোচনা করেছেন, কিন্তু কোনো কিছুই
মানে আন্তর্জাতিক মহল থেকে কড়া ভাষাতেই সমালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক মহল সোচ্চার হয়েছেন, সম্প্রতি তিনজন মহিলা নোবেল শান্তি পুরস্কার জয়ী, তারা গেলেন সেখানে, স্বচক্ষে দেখলেন সরজমিনে। এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে যিনি বিশেষ নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন লিসা কার্টিস, তিনিও এখন ঢাকায় পৌঁছেছেন, এই অঞ্চল সফর করবেন। কিন্তু মিয়ানমার সরকার মনে হচ্ছে কোনো কিছুর দিকে মনোযোগ দিচ্ছে না, উপেক্ষা করে চলেছে।
আমি সেখানেই আসলে যাচ্ছিলাম যে দেখুন, হ্যাঁ, যে তিনজন নোবেল জয়ী নারী যারা গেলেন তাদের হয়তো একটা মানে আমি কি বলবো যে তাদের একটা প্রভাব হয়তো আছে, কিন্তু সরাসরি কিছু করবার ক্ষমতা তাদের নেই।
না থাকলেও
তাদের আছে,
তারাও যাচ্ছেন।
গত ৬ মাস, প্রায় ৬ মাস ধরে নানাভাবে তারা মিয়ানমারের উপর চাপ প্রয়োগের একটা দৃশ্যমান অবস্থা তৈরি করেছে, কিন্তু মিয়ানমার তো কোনো ধরনের চাপ অনুভব করছে না এবং তারা এগুলোকে কোনো রকমের আমলে নিচ্ছে না। তারা তাদের যা করে যাচ্ছিল সেই কাজটি তারা অব্যাহত ভাবে করে যাচ্ছে,
যেমন রাখাইন রাজ্যে গ্রামের পর গ্রাম।
হ্যাঁ, গত ২৪ ঘন্টার তথ্য যদি আমরা পর্যালোচনা করি তো আমরা দেখবো যে তাদের এই সীমান্তে সৈন্য সমাবেশের প্রধান কারণ হলো যে সীমান্তের শূন্যরেখায় যে সমস্ত রোহিঙ্গারা অবস্থান করছেন বা শূন্যরেখার আশেপাশে, তাদেরকে বরং বাংলাদেশের ভেতরে দ্রুত ঠেলে পাঠাবার জন্যই এই আয়োজন অনেকটা, এটা অনেক বোঝা যাচ্ছে। তার মানে কি, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া বা রোহিঙ্গারা যাতে দেশ থাকতে আর বাধ্য না হয় সেরকম একটা ব্যবস্থা করে, এর কোনো কিছুই তারা করছে না। তো এই এখানে আমরা আসলে ঠিক কিভাবে সমালোচনা করব বা এটা আলোচনা করবো আমি জানি না। বাংলাদেশ সরকারের তরফ থেকে হ্যাঁ এক ধরনের কূটনৈতিক তৎপরতা আমরা দেখি, কিন্তু এটা নিয়ে তো আমরা জানি যে এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে যে বাংলাদেশের তরফে কূটনৈতিক তৎপরতা গুলো সেই অর্থে ততটা জোরালো না বা সাফিসিয়েন্ট না, যথেষ্ট না। তদুপরি আপনি দেখুন যে মিয়ানমার বাংলাদেশকে, আপনার নিশ্চয়ই মনে আছে যে আজ থেকে মাস দুয়েক ২-৩ মাস আগে মিয়ানমারের সরকারের তরফ থেকে অফিসিয়ালি বলা হয়েছে যে বাংলাদেশ আদৌ রোহিঙ্গাদেরকে ফেরত দিতে চায় কিনা, কারণ রোহিঙ্গাদেরকে নিয়ে তারা যথেষ্ট ত্রাণ টান পাচ্ছে বিদেশ থেকে, এমন তাচ্ছিল্যজনক কথাবার্তা বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এগুলার কড়া কোনো প্রতিবাদ করা হয়নি, খুবই রুটিন মাফিক প্রতিবাদ। কখনো হয়তো মিয়ানমারের অ্যাম্বাসেডরকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানে সো কল তলব করে এটা সেটা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে এই ব্যাপারে সত্যিকার অর্থে নাগরিকরা, বাংলাদেশের নাগরিকরা বা আমরা যারা আছি, আমরা যতটা জোরালো ভূমিকা আশা করি
আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা আগামীতে বাংলাদেশ কর্মকর্তাদের সাথে আলাপ করব। আমরা
মিয়ানমার সৈন্য সমাবেশ করেছে তাদের সীমান্তে, সেটা তাদের সৈন্য সমাবেশ, তারা তাদের সীমান্তে করতে পারে, আমাদের হয়তো কিছু করার নেই। কিন্তু আমরা একজন বিজিবির মানে আমাদের বর্ডার গার্ডের একজন লেফটেন্যান্ট কর্নেলকে পাঠিয়ে একটা পতাকা বৈঠক করে কিন্তু আমাদের দায়িত্ব শেষ করেছি। আমরা আমাদের তরফ থেকেও
না এই মুহূর্তে সীমান্ত উত্তেজনার কারণে হয়তো এই সীমান্ত রক্ষীদের আলোচনা হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, কারণ আমরা মাঝে মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বক্তব্য শুনতে পাই, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন তথ্য বিবৃতি দেয়া হয়, পররাষ্ট্র মন্ত্রী খোদ সেখানে গেছেন সেদেশে মিয়ানমারে, স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন তাদের পক্ষ থেকে এসেছেন, না এই মুহূর্তে যেটা না এই উত্তেজনাটা হঠাৎ করেই বেড়ে গেল। যেমন সীমান্তের আমাদের একজন শ্রোতা লাইনে আছেন, আমার মনে হয় পঞ্চগড় থেকে, আমরা তার ফোনে বক্তব্য শুনে নি, তারপরে আবার ফিরে আসছি। হ্যালো,
হ্যালো আপু, নমস্কার।
নমস্কার,
হ্যাঁ আপু কেমন আছেন?
ভালো আছি, আপনি বলুন।
হ্যাঁ জি আপু, আমি দীপক চক্রবর্তী বলছি বাংলাদেশ পঞ্চগড় থেকে।
ভাইকে
আমি নমস্কার জানাচ্ছি।
জি জি নমস্কার।
সেলিম ভাই ভালো আছেন?
এই তো ভালো আছি, বলুন আপনার কি প্রশ্ন আছে আজকের বিষয় নিয়ে?
জি আজকে আপনাদের যে আমার খুবই ধন্য, ভালো লাগতেছে। তা আমি প্রশ্ন বলবো, আজকে আমরা জানি রোহিঙ্গা এবং কি ওনারা কীতে এবং আতঙ্কতে ওনার মধ্যে বসবাস করতেছে বর্তমান, যে ওদের অনেক কষ্ট বর্তমান দুঃখ, কিন্তু আমাদের যে যেখানে রোহিঙ্গা গুলো যেখানে বসবাস করতেছে, এই যে সামনে যে বর্ষাকাল আসবে, এই বর্ষাকালে কিন্তু আমাদের একটা ওদের বিষয় নিয়ে বিশাল একটা আমাদের ভাবার চিন্তা একটা বিষয় হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যে সীমান্ত নিয়ে চুক্তিবদ্ধ যে হইলো, যেখানে মানে ওই দেশের যে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী যে বৈঠকটা হয়ে গেল, তা আমার মনে হয় এই বৈঠক গুলো একটা চূড়ান্ত করেই আমার মনে হয় একটা বেশি দরকার ছিল। কেন দরকার ছিল? কেন দুই বাংলা এখানে যে রোহিঙ্গা এবং যে সামনাসামনি যে বৈঠক করছে, এইটা যদি আমরা আরো যদি জরুরি ভাবে বৈঠক করে যদি দুই সীমান্তে যদি আমরা আলোচনা করতাম, তাহলে অবশ্যই মনে হয় আমাদের আরো বেশি ভালো হইতো। কারণ আমরা একটা বিষয় খেয়াল করে দেখি যে রোহিঙ্গা গুলা কবে যাবে কবে যাবে না, এটা যদি আমরা এইটার বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলতেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয় নিয়ে উনি ওখানে গেছেন এবং কি আলোচনা চালাচ্ছেন। কিন্তু আমাদের মনে হয় অতি শীঘ্রই এই বিষয়গুলা যে সীমান্তে আজকে যেটা পতাকা বৈঠক যে হয়ে গেছে, এই ভবিষ্যতে যেন আরো পতাকা বৈঠক জরুরি ভিত্তিতে যেন করা হবে কিনা, এবং যেন আমরা চাচ্ছি রোহিঙ্গা গুলো অতি শীঘ্রই ওনার দেশে ফিরে যাক, কেন ওনার জন্মভূমিতে ফিরে যাক। জন্মভূমিতে ওদের অনেক কিছু এখনো ভূমি আছে, ওনার কেউ আবার বলতেছে আমরা যাব না, আমরা বাংলাদেশে থাকতে চাই, আমাদের বাংলাদেশের মাটিতে থাকতে চাই, ওই দেশে যে কতটা যে নিরাপত্তা আছে কিনা
শরণার্থী হয়ে দেশ ত্যাগ করেন, সারা বিশ্বে মনে হয় তারা মনে করেন যে তারা নিজেরা নিরাপদে নিজেদের আবাসস্থলে ফিরে যাক, নিজেদের জন্মভূমিতেই ফিরে যান।
তো এখন সেই জরুরি ভিত্তিতে বৈঠকটা করে,
হ্যাঁ আমি শ্রোতাদের একবার আমাদের অন্য শ্রোতার টেলিফোন আমাদের নিতে হবে, আমি শ্রোতাদের এই কথা মনে করিয়ে দিচ্ছি যে আপনারা আজকে শুক্রবারের আলাপনে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি যেটা উদ্ভব হয়েছে তা নিয়ে আলোচনা করছি। আপনারা যদি ফোন করতে চান সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন 2026193062 2026193062। আরেকজন আমাদের টেলিফোনে রয়েছেন কলার, হ্যালো।
হ্যাঁ ধন্যবাদ, আমি নুরে আলম সিদ্দিকী নূর বলছি, সভাপতি আলোর ঠিকানা আন্তর্জাতিক শ্রোতা ক্লাব বিরামপুর দিনাজপুর বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা,
তো তো আজকের যে আলোচ্য বিষয় এই বিষয়টা নিয়ে আগে বলতে চাই, সেটা হচ্ছে যে এই রোহিঙ্গা যে সমস্যাটা, এটা বর্তমান বাংলাদেশে কিন্তু জাতীয় সমস্যা বা ইস্যুতে পরিণত হয়েছে। যখন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে তখন সরকার তাদেরকে আশ্রয় দিয়েছিল, পাশাপাশি ছেড়ে দিয়েছিল, যার কারণে এই যে আশ্রয় দেওয়াটা বা ভালো কাজটা আজকে কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের আগামীর জন্য অনেক একটা বড় সমস্যা হতে পারে। সেটা আমরা লক্ষ্য করছি যে তাদের জন্য বসবাসের ব্যবস্থা, খাবার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, এক কথা সব মিলে কিন্তু এই বাংলাদেশের উপর একটা বোঝা হয়ে দাঁড়াবে। কারণ এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার সরকার কিন্তু এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং তারা কোনো সাড়া দেয়নি।
হ্যাঁ বলুন, আমরা আসলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের
বৈঠক করে বা আলোচনা করে এটা সহজ সমাধান হয়, যদি বহির্বিশ্ব বা হ্যাঁ গুরুত্বপূর্ণ যারা সংস্থা যেমন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, হ্যাঁ তারা যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয় বা মিয়ানমারকে চাপ না দেয়, শুধু বাংলাদেশের পক্ষে এই সমস্যাটা সমাধান করা কোনো সম্ভব নয়। আমি মনে করি যদি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এই বিষয়টা যদি মিয়ানমার সরকারের উপর ভালোভাবে চাপ দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং এদেরকে একমুখী করে, হ্যাঁ আমি বিশ্বাস করি যে এই সমস্যার সমাধানে একটা মানে একটা ফলপ্রসূ হবে একটা।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্য। আন্তর্জাতিক মহলের আরো জোরালো ভূমিকা রাখা উচিত এবং বাংলাদেশ সরকার অবশ্যই এদিকে আরো সচেষ্ট হতে হবে যে আরো তীব্রভাবে কিভাবে প্রতিবাদ জানাতে পারে মিয়ানমারের বিভিন্ন অবস্থান নিয়ে। তো এই বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে আগামীতে কথা বলবো সেই আশা করছি। হ্যাঁ সেলিম কি বলছিলেন?
আমি বলছিলাম যে এই যে আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিষয়ে আজকে সকালবেলায় আমাদের ঢাকার রিপোর্টার দুজনই পাঠিয়েছেন যে লিসা কার্টিস অলরেডি সেখানে গিয়েছেন উত্তেজনার মধ্যেও, তারপরে হিদার নিওয়ার্টের কথা আমরা শুনলাম যুক্তরাষ্ট্রের যিনি মুখপাত্র
পররাষ্ট্র
দপ্তরের মুখপাত্র তিনিও চেষ্টা করছেন এই গতকালকের সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।
তারা সবাই বলছেন যে এখানে একটা যে জেনোসাইড যেটা বলা হচ্ছে যে গণহত্যা,
নোবেল বিজয়ী তিনজনই কিন্তু একই কথা
বলেছেন
জেনোসাইডের কথা চলছে।
হেদার নিওয়ার্টার তিনি বলছেন মানে এখনো ওইভাবে একবারে সরকারিভাবে না হলেও তারা স্বীকার করছেন যে সেখানে এই ধরনের হত্যা এবং অত্যাচার যে চলছে সেটার বিষয়ে বিশ্বমহল আন্তর্জাতিক মহল সবাই কিন্তু জানছেন, সবারই সেদিকে দৃষ্টি যাচ্ছে এখন এবং সেটার শান্তিপূর্ণভাবে কি করে সমাধান করা যায় তা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। সেলিম,
আচ্ছা আমি তো সম্প্রতি যে সফর করে আসলাম যে এই ক্যাম্পটিতে সেটির নাম হলো মধুছড়া ক্যাম্প উখিয়ার, তো মধুছড়া ক্যাম্পের যে অবস্থা দেখলাম তাতে এই মুহূর্তে তারা কিন্তু মোটামুটি আন্তর্জাতিক মহলের সহায়তায় একেবারে খারাপ নেই। কারণ মিয়ানমারে তারা যে অ্যাট্রোসিটির শিকার হয়েছিল, যেভাবে অত্যাচার নির্যাতিত হয়ে প্রাণ বাঁচাতে এই দেশে চলে এসেছে সীমান্ত পার হয়ে
বাংলাদেশে,
সেই অবস্থার সঙ্গে তুলনা করলে এখন তারা বলা যায় মানে অনেক শতগুণ ভালো অবস্থায় আছে।
কারণ কিন্তু একটা শরণার্থী শিবির তো একটা সাময়িক ব্যাপার
না, কিন্তু আমি যেটা বলছি আপা যে এখন ভালো আছে কিন্তু আর এক মাস পরে এরা কিন্তু খুব দুরবস্থায়
পড়বে। যেমন বৃষ্টি বর্ষাকাল চলে,
বর্ষাকাল শুরু হয়ে গেলেই কারণ পাহাড়ের খাদে খাদে স্লোপে স্লোপে যে
আমি তো চিন্তা ভাবনাই আমি ভাবতেই পারছি না যে কি দাঁড়াবে পরিস্থিতি।
কাদা বৃষ্টি হলে এই কাদা পানিতেই ডুবে যাবে,
কাদা পানিতে ডুবে যাবে, তারপরে সেখানে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে। স্বাস্থ্য পরিচর্যার প্রশ্ন আছে, মানে কেউ তো সেখানে যে উদ্ধার বা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছাবে, তাদের উদ্ধার করা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছানো
দুর্গম জায়গা তো, রাস্তাঘাট খুব ভালো না,
তো তার আগে দু মাসের মধ্যে কি ব্যবস্থা নেওয়া যায় আমি জানি না।
মোরশেদুর রহমান খোকনের কাছে আবার একটু যাই, উনি তো প্রতিদিনই যাচ্ছেন, আমি তো দুই সপ্তাহ আগে ঘুরে এসেছি।
কিন্তু ওইখানে যে খোকন আমাদের এটা বলুন যে তারা কি উপলব্ধি করতে পারছেন শরণার্থীরা যে মাসখানেকের মধ্যে বা দু মাসের মধ্যে বর্ষাকাল এলে তাদের পরিস্থিতি কি দাঁড়াবে এবং তাদের মধ্যে কি দেখছেন, কি ধরনের আশঙ্কা বিরাজ করছে? হ্যালো,
সেটি হচ্ছে যে ওখানে দুটি উপজেলা, একটা টেকনাফ আর একটা উখিয়া, এই দুটি উপজেলার মূলত জনসংখ্যা হচ্ছে সাড়ে তিন লাখের মতো, আর এই সাড়ে তিন লাখ জনসংখ্যা বসবাসী উপযোগী একটা এলাকায় এখন রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। অলরেডি গত কিছুদিন আগে বায়োমেট্রিক যে রেজিস্ট্রেশন হয়েছে ওখানে 10,53,000 রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ধারণা করতেছি এখানে রোহিঙ্গার সংখ্যা 12 লাখের ছড়িয়ে যেতে পারে।
আপনি কি বলছেন যে 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এখন রয়েছে নাকি
বেড়ে? এখন রয়েছে 12 লক্ষ রোহিঙ্গা,
কিন্তু সরকারি ভাবে তো 7 লক্ষ বলা হচ্ছে, 7 লক্ষ
এইবার যারা এসছে তাদের সংখ্যা বোধ হয় 7 লক্ষ আর আগের গুলো সহ বলছেন।
আচ্ছা না, এখন
বায়োমেট্রিক
সরকারি বাংলাদেশ গভর্নমেন্ট যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা করলো ওখানে রেজিস্ট্রেশনে এই যে গত মাসের মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত 10,53,000
রোহিঙ্গা
সম্পন্ন
হয়েছে। আচ্ছা আচ্ছা, তো বলুন
সেক্ষেত্রে বিশাল জনগোষ্ঠী যে পাহাড়ের উপরে এবং পাহাড়ের পদদেশে রয়েছে তারা নিজেরাও আশঙ্কায় আছে, কখন যে পাহাড় দোষে তারা নিজেরা যে প্রাণহানি ঘটবে এটার আশঙ্কা তাদের মধ্যে রয়েই গেছে অলরেডি। সেই বিষয়টি জাতিসংঘের অনেক কর্মকর্তাও দেখেছেন, সতর্ক দেখেছেন এবং এই সম্প্রতি এই যে তিন নোবেল বিজয়ী সফর করে গেছেন তারাও তাদের এই ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে গেছে অনেকে। তারা মূলত সব মিলিয়ে মূলত তারা চরম একটা দুটির মধ্যে কষ্টের মধ্যে দিন পার করছে এই দিন প্রজালের রোহিঙ্গা গুলো।
আচ্ছা খোকন, আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের টেলিফোনের দিকে,
সবুজ
আছে, হ্যাঁ আমরা নিয়ে নি। হ্যালো,
কথা বলছি আমি সবুজ মাহমুদ।
জি জি,
কোথা থেকে বলছেন আপনি? আপনি বলছেন?
হ্যাঁ বলছি, বাংলাদেশের জামালপুর জেলা থেকে।
আচ্ছা,
তো আজকে যে আলোচনার যে প্রাসঙ্গিক বিষয়, এটা অনেক চমৎকার একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশের যে কয়েকটি সমস্যা বর্তমানে বাংলাদেশ মানে ভুগতেছে, তার মধ্যে রোহিঙ্গা সমস্যাটা সবচেয়ে বড় একটা সমস্যা। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমাদের বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত বার্নিকা, উনি কিছুদিন আগে, দুই তিন দিন আগে এই রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে কিছুটা বললেন। আমরা আসলে টেলিভিশন এবং রেডিওর মাধ্যমে যতটুকু জানলাম যে উনি একটা মানে কি বলবো মাঝামাঝি ধরনের মন্তব্য করলেন। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যে বার্নিকাদের মুখ থেকে আমরা যুক্তরাষ্ট্র সরকারের একটা পরিষ্কার অভিমত আমরা জানতে চাই যে আসলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এবং মায়ানমারের এই রোহিঙ্গা সমস্যা নিয়ে আসলে কি ধরনের চিন্তা চেতনা নিয়ে মানে চিন্তা করছে আর কি।
না, যুক্তরাষ্ট্র তো অবশ্যই উদ্বিগ্ন এবং অন্যান্য দেশের মতন, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ে নিরাপত্তা উপদেষ্টা যিনি লিসা কার্টিস, এই মুহূর্তে তিনি বাংলাদেশে রয়েছেন,
কক্সবাজারেই আছেন।
সুতরাং এখন আপনারা বুঝতেই পারছেন যে যুক্তরাষ্ট্র এটা গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং অবশ্যই সেদিকে নজর দিচ্ছে, কি পরিস্থিতি দাঁড়াচ্ছে সেটা দেখার জন্যই তিনি লিসা কার্টিসকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সরকার এই রোহিঙ্গা ইস্যুতে আসলে সবসময় চেষ্টা করছে যে আন্তর্জাতিক যে কূটনৈতিক বিষয়গুলো সেইগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর তাছাড়া আমরা বিশেষ করে আমরা যারা বাঙালি, বাংলাদেশের লোক, বাংলাদেশের জনগণ, নাগরিক, তারা সবাই সবসময় চিন্তা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি এই আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে আসলে সবসময় প্রাধান্য পায়। তো সেই দৃষ্টিতে আমরা সচেতন নাগরিক যারা, তারা সবসময় কামনা করি যে এই রোহিঙ্গা ইস্যুতে একটা জোরালো প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র থাকবে।
মনির হায়দার কি মনে করেন এই ওনার প্রশ্নে?
জি ধন্যবাদ, আমাকে কথাটা বলতে শেষ করতে দিলে ভালো হবে।
জি,
সেটা হলো যে দেখুন, একটা আমরা তো একটা রোগ নিয়ে কথা বলছি, তো রোগের বিস্তার কখন ঘটে, যখন একদিকে রোগ জীবাণু শক্তিশালী হয় অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে। রোহিঙ্গা ইস্যুতে মায়ানমার আমাদের সঙ্গে যা করছে, বিশেষ করে পশ্চিমার শক্তির বিভিন্ন ধরনের অনুরোধ এবং বিভিন্ন ধরনের চাপ উপেক্ষা করেও তারা এই কাজটা করছে, কারণ হলো যে তাদের পাশে বিকল্প শক্তি রয়েছে। আমরা জানি যে চীন, রাশিয়া এবং ভারত, এই তিনটি বিশ্ব শক্তি মায়ানমারের পাশে প্রকাশ্যে রয়েছে এবং তারা মায়ানমার সফর করে মায়ানমারের দৃষ্টিভঙ্গি, তাদের কর্মকাণ্ডের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এমনকি জাতিসংঘে যখন কোন রেজুলেশনের জন্য প্রস্তাব উঠে, তখন এই দেশগুলো সেটাতে ভেটো দেয়, তার বিপক্ষে অবস্থান নেয়, যে কারণে জাতিসংঘ এক্ষেত্রে কোন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আমার প্রশ্ন হলো দেশের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের খুবই ভালো সম্পর্ক, এখন ভারত আমাদের এখন বেস্ট ফ্রেন্ড, ইংরেজিতে বললে বলা হয় সবচেয়ে ভালো বন্ধু বা বেস্ট ফ্রেন্ড, সেই ভারত কেন আমাদের পাশে এই ইস্যুতে জোরালো ভাবে দাঁড়াচ্ছে? চীনের সঙ্গে এই সরকারের সাম্প্রতিক কালে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, আমরা জানি যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিভিন্ন রকম চুক্তি হয়েছে, সমঝোতা স্মারক সই হয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে $2.5 billion অস্ত্র কিনছে এই গভর্নমেন্ট বাংলাদেশের জন্য, আমরা জানি চুক্তি হয়েছে, আজকে না আজ থেকে প্রায় 6 বছর আগে সে চুক্তি হয়েছে। এই রকম রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক জোরালো সম্পর্ক যে তিনটা দেশের সঙ্গে, সেই তিনটা দেশ প্রকাশ্যে মায়ানমারকে শক্তি যুগিয়ে চলেছে এবং তাদের কাছ থেকে শক্তি নিয়ে মায়ানমার এরকম বেপরোয়া আচরণ করছে, পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তো আমাদের সরকার কি কেবলমাত্র সহানুভূতি নেবার জন্য বসে আছে যে পশ্চিমা দুনিয়া বা বিশ্বের বিভিন্ন দেশ সহানুভূতি জানাবে, তোমরা অনেক ভালো কাজ করেছো, জায়গা দিয়েছো, আশ্রয় দিয়েছো, তোমরা খুবই মহান, তোমাদের খুব দুর্দিন যাচ্ছে, তোমাদের প্রতি সহানুভূতিশীল, আমরা কি শুধু এই কথাগুলো শুনবার জন্য? আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী মায়ানমারে গিয়ে ব্যর্থ বৈঠক করে আসবেন, এটাই কি তাদের কাজ? আমাদের কূটনীতি কোথায়? কোথায় আমরা রাশিয়ার সঙ্গে কেন কূটনীতি করতে পারছি না, সেই মানে রাশিয়াকে এখানে নিউট্রালাইজ করবার জন্য? কেন চীনের সঙ্গে পাচ্ছি না, কেন ভারতের সঙ্গে পাচ্ছি না? যতক্ষণ পর্যন্ত এই তিন বিশ্ব শক্তিকে নিরপেক্ষ অবস্থানে না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত মায়ানমার সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।
আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা আশা করব যে বাংলাদেশ সরকার নিশ্চয়ই এ নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং তারা জোরালো একটি কোন পদক্ষেপ নেবেন সেটাই আশা করা যায়, যেটা মায়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য সহায়ক হবে।
এবং তারা আরো একজন
টেলিফোনে লাইনে আছেন। হ্যালো, হ্যালো,
হ্যালো,
জি জি বলুন, কে বলছেন?
আমি পঞ্চগড় থেকে নিমাই রায়, পঞ্চগড় বাংলাদেশ থেকে নিমাই রায় বলতেছি।
জি 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 বলুন।
আমার আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে মিয়ানমার থেকে যে এই রোহিঙ্গা গুলো আসতেছে, প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা অলরেডি এসে গেছে, ঠিক এতগুলা মানুষের ভরণ পোষণ থেকে শুরু করে যত ব্যবস্থা আছে বাংলাদেশের পক্ষে সেটা নেওয়া আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। প্লাস বাংলাদেশ এমনিতেই জনসংখ্যা পরিপূর্ণ দেশ, এখন পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবী গোটা বিশ্ব যদি এই এর পক্ষে পদক্ষেপ না নেয় বা ব্যবস্থা গ্রহণ না করে থাকে তাহলে বাংলাদেশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা একটু জানতে চাচ্ছি।
জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই এ পর্যন্ত যে আলোচনা হলো, মনির হায়দার বিশেষ করে যে বিষয়টি বললেন যে কূটনৈতিক তৎপরতা আসলে আরো জোরদার করা দরকার, তবে আন্তর্জাতিক তৎপরতা রোহিঙ্গা শরণার্থীদেরকে বর্তমান অবস্থায় আশ্রয় ভালোভাবে মোটামুটি মানে অমানবিক অবস্থা থেকে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য যে সহায়তা চলছে সেটি মোটামুটি খারাপ নয় বলে মনে হচ্ছে। প্রতিদিনই প্রতি 1-2 মিনিট পরপরই আমি দেখলাম ত্রাণের গাড়ি সেখানে যাচ্ছে এবং লাইন ধরে মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
না সেটাই কিন্তু বলেছে যে বাংলাদেশ কিন্তু তাদের যে দায়িত্বটা সেটা সুষ্ঠুভাবে পালনের চেষ্টা করছে যথাসাধ্য, কারণ বাংলাদেশ একটি মানে তাদের তো জনসংখ্যা বহুল একটি দেশ এবং তাদেরও সহায় সম্পদ সীমিত, কিন্তু তাছাড়াও আন্তর্জাতিক সাহায্য সহায়তা নিয়ে সুষ্ঠুভাবে এই কাজটি ত্রাণ সাহায্য শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা স্বাস্থ্য পরিচর্যা সবকিছুই ভালোভাবে যতটুকু সম্ভব করার চেষ্টা করছে
কিন্তু এটা খুবই সাময়িক, এটা খুব দীর্ঘায়িত যদি হয় তাহলে কিন্তু এটা ঠিক না।
10 লক্ষ মানুষকে নিয়ে মাথা করে বসে থাকা যায় না।
যে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে, আবার চুক্তির ব্যাপার তাতে আসি, যদিও চুক্তিটা সেখানে মানুষের সঙ্গে আলাপ করে জানা গেছে যে চুক্তির কার্যকরণ এখনো শুরু হয়নি, চুক্তির আওতায় যে 300 বা তার থেকে কিছু বেশি সংখ্যক মানুষ প্রতিদিন যাওয়ার কথা সেটা না গিয়ে বরং উল্টো এখনো আসছে মানুষ। আমি আবার এই এই প্রসঙ্গে খোকন সাহেবের কাছে আসছি, মোর্শেদুর রহমান।
আচ্ছা তার আগে দেখি একজন শ্রোতা লাইনে আছেন, আমি জেনে নিই তিনি কি বলতে যাচ্ছেন। হ্যালো,
জি আপু, আমি কথা বলছি, আমি সবুজ মাহমুদ।
হ্যাঁ, আপনি
আপনার এই কথার সূত্র ধরে আমি আসলে বলতে যাচ্ছি যে বাংলাদেশ সরকার মানুষের জনগণ এই রোহিঙ্গা ইস্যুতে যতটুকু মানবিক দায়িত্ব পালন করছে, তো এই দায়িত্ব আসলে কি বলবো, যখন এই সমস্যাটা প্রকট আকার ধারণ করলো সে সময় বাংলাদেশ সরকার চিন্তা করছে যে হয়তো কিছুদিনের জন্য সাময়িক ভাবে আমরা একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই সহায়তা করতে পারি বা এটা সহানুভূতি দেখাতে পারি, কিন্তু এটা অলরেডি 6 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে এটা আরো কত দিনের ভাবে থাকতে পারে। আর এই যে মনির হায়দার সাহেবের যে কথাটা, উনি যে মন্তব্যটা করলেন যে আঞ্চলিক যে একটা সমর্থন যেটা মিয়ানমার সবসময় তাদের দাপটটা দেখাচ্ছে আঞ্চলিক সমর্থন,
হ্যাঁ চীন ভারতের পক্ষ থেকে যেটা বললেন, হ্যাঁ
হ্যাঁ চীন ভারতের যে সমর্থনটা জোরালো একটা সমর্থনের জন্যই আসলে আন্তর্জাতিক যে কূটনৈতিক ইস্যুতে ওনারা সবসময় মানে গায়ের জোর একটা ভাব দেখাচ্ছে। তা আমার প্রসঙ্গ হচ্ছে যে এভাবে চলতে থাকলে তাহলে এই রোহিঙ্গা ইস্যু লাস্ট মানে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? যদি কোনো অকারণ বড় ধরনের অঘটন যদি কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে মানে যারা আশ্রিত রোহিঙ্গা তাদের মধ্যে ঘটে যায়, বাংলাদেশ সরকার যে পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতির মধ্যে মানে আভ্যন্তরীণ সংকটের মধ্যে আবার রোহিঙ্গার সংকট যদি আরো প্রকট আকার ধারণ করে সরকারের আসলে কি বলবো তখন সামাল দেওয়াটা কেমন হবে? না
আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় প্রশ্ন আছে, আমি খোকনকে করব একটু পরে, কিন্তু তার আগে আরো একজন শ্রোতা আছেন।
আচ্ছা আমরা নিয়ে নিই কারণ আমাদের হাতে কিন্তু আর সময় নেই বেশি।
জি বলুন। হ্যালো, নিমাই রায় আছেন।
আমি আমি প্রশ্ন করতে চাইলাম যে আসলে আমার পূর্ববর্তী শ্রোতা বলেই ফেললেন, ওটাই আমার প্রশ্নটা যে আসলে এই রোহিঙ্গা পরিস্থিতি রোহিঙ্গা ইস্যুর এই পরিস্থিতি কতদিন অব্দি হতে পারে,
সেটা কিছুই হয়নি, দিনে অন্তত 300-র কিছু বেশি চলে যাওয়ার কথা ছিল সীমান্ত পেরিয়ে তাদের নিজের দেশে, কিন্তু তার পরিবর্তে 300 বেশি লোক আসছে এখনো, আমরা যেমন খবরাখবর পাচ্ছি। সেলিম
আপা, আমি মোর্শেদুর রহমান খোকনের কাছে জানতে চাচ্ছি যে এই দুই শ্রোতা যে প্রশ্ন করলেন যে এটার
কতদিন চলবে,
দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে, এবং এটার সাইড এফেক্ট হিসেবে আমি দেখলাম গিয়ে যে বেশ কিছু সাইড এফেক্ট অলরেডি পড়েছে, স্থানীয় লোকজন ভালোভাবে নিচ্ছে না, নানান রকম অপরাধের ঘটনা ঘটছে, মাদক চোরাচালানের মতো ব্যাপার ঘটছে, তারপরে মানুষ পাচার করার মতো ঘটনাও ঘটছে, এরকম কিছু খবর পেয়েছি। আপনার কি ধারণা? আপনি তো
তারা সেইখানে আমার মানে এই আশঙ্কায় করছেন বেশ কে জবাব দেবেন
মোর্শেদুর রহমান খোকন, আপনি কি মনে করেন কি হচ্ছে আসলে, এটার দীর্ঘমেয়াদী ফলাফল কি হতে পারে?
খুব সংক্ষেপে বলুন, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই।
এটা আসলে দীর্ঘমেয়াদী ফলাফল না, আসলে বলতে গেলে এটা অনেক শ্রোতার কাছ থেকে যেটা জানলাম সেটা সেটা আসলে সঠিক। অনেকে বলেছে কূটনৈতিক তৎপরতার কারণে, ব্যর্থ তৎপরতার কারণে আজকে রোহিঙ্গাদের এই অবস্থা, সেটি একদম সঠিক। আমরা আমরা মনে করি আমরা এখন যতই চুক্তি করি না কেন, কিন্তু চুক্তির চুক্তির পরে চুক্তির করার পরেও তো রোহিঙ্গারা আসতেছে প্রতিদিন, কোনো না কোনো কোন দিয়ে বাংলাদেশের রোহিঙ্গার অনুপ্রবেশ করতেছে। আগে একদম ঢালাওভাবে আসছে, এখন একটু কমে কম কম আসতেছে, যেমন 30-40-50 জন প্রতিদিন রোহিঙ্গারা দিচ্ছে। এসব রোহিঙ্গাদের কারণে এখন লোকাল পিপল যারা আছে তারা খুবই অতিষ্ঠ, এবং রীতিমতো তারা বিক্ষোভ সমাবেশ এবং পথসভা জনসভা এগুলি করেছে, উঠিয়াছে, আমি দেখেছি ওখানে, আমিও ছিলাম। তো এখন তার দিন দিন যতই দিন গড়িয়ে যাচ্ছে ততই অপরাধের প্রবণতাটা বাড়ছে রোহিঙ্গাদের মধ্যে। তো রোহিঙ্গারা একে অপরের মধ্যে এই যে সংঘাতে জড়িয়ে যাচ্ছে, গতকালকে একজন একজন হাতে আরেকজন খুন হয়েছে, এরকম এই পর্যন্ত আসার পর থেকে অনেক অকারণ হয়েছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে, অনেক সময় তারা পুলিশের উপর আক্রমণ করেছে। তো সব মিলিয়ে রোহিঙ্গার এই যে ল এন্ড সিচুয়েশনটা খুবই খারাপ বলতে গেলে, এবং স্থানীয় লোকজনের মধ্যে চরম একটা আতঙ্ক তৈরি হয়েছে রোহিঙ্গারা কবে যাবে কেমনি যাবে, কারণ রোহিঙ্গাদের কারণে অনেক ধরনের লোকাল মানুষগুলোর
আসলে একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে যদি দিনের পর দিন থাকতে হয় বাধ্য হয়ে তাদের নিজেদের আবাসভূমি ছেড়ে এসে, সব জায়গাতেই এই ধরনের অপরাধমূলক তৎপরতা পরিলক্ষিত হয়। তো সেলিম, আমাদের হাতে খুব সময় একটা
নেই, আমাদের হাতে 2 মিনিট সময় আছে, আমি শেষ বক্তব্য 1 মিনিটে শুনবো মনির হায়দারের কাছে। তার আগে আমাদের ফেসবুক ফ্যান পেজে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, 2টো প্রশ্ন শুধু পড়ব। একজন হচ্ছে ইমাম হোসেন, বলেছেন বাংলাদেশে পর্যন্ত প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, সীমান্ত দিয়ে পালিয়ে আসছে, এখনো মিয়ানমার সরকার মানছে না রোহিঙ্গা নাগরিকদেরকে নাগরিক হিসেবে, যদিও ধাপে ধাপে রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে সম্মত হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়া কবে শুরু হবে? আমাদের শ্রোতারা এই প্রশ্নও করেছেন, এই একটি প্রশ্ন। আর রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি এটা নিয়ে একটু আলোচনা করুন, এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো জাফর শাহিন ইইউ থেকে করেছেন, যে বাংলাদেশে রোহিঙ্গাদেরকে নিয়ে একটি খেলা চলছে, ইংরেজিতে লিখেছেন যে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, তো বিশ্বের বিভিন্ন দেশ কেন তাদেরকে হেল্প করছে না, ইউএসএ ইউকে ইউরোপিয়ান মিডিয়া এটার বিরুদ্ধে লিখছে,
এদের তো শুধু সাহায্য করাই নয়।
না, উনি বলেছেন যে এই রিফিউজিদেরকে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ডে নেওয়া হচ্ছে না কেন।
সেই সব দেশের কর্মকর্তারাই বলতে পারবেন।
30 সেকেন্ড
তো আমাদের, হ্যাঁ মনির হায়দার কি জবাব দেবেন?
জি ধন্যবাদ। না, জবাবের বিষয় না,
না এই উপসংহারটা
বলতে পারে যে আপা যে আসলে ওই এক ভদ্রলোক বললেন যে পতাকা বৈঠক কত ঘন ঘন হবে তাহলেই তো সমাধান হবে। আসলে বাস্তবতাটা কি, বাস্তবতাটা হলো যে এটা এমন এক সমস্যা যে প্রতিদিন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
বৈঠক চলে,
পতাকা বৈঠক হয় এবং বছরের পর বছর সে বৈঠক চলে, এই সমস্যার কোনো সমাধান হবে না, কারণ এই সংকটের সঙ্গে পতাকা বৈঠকের কোনো সম্পর্ক নেই।
না, তো
অন্যদিকে বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের সঙ্গে যে চুক্তি করেছে প্রতিদিন 300 কতজন করে নেবে, স্বাভাবিক হিসাবে দেখা গেছে যে এই প্রতিদিন এই হারে যদি রোহিঙ্গারা ফিরে যায়
শ্রোতারা যারা যোগ দিলেন, ফেসবুকে যারা প্রশ্ন করলেন যোগ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেলিম, আমাদের আজকের আলোচনা,
আজকের মতো আলাপন শেষ করছি, সবাই ভালো থাকবেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।